سجد تکیئے سوچی من ملو ملتا تکو ایٹا فارمی سے نہیں دکھا چاہتی ہمیں بات بچکو ایوان رجب دوست بلے جالیے بلے جو کو تاہوں آسان ہمیں اپنا دکھا سے بسو بسو تو بتا رہے ہیں ایسا مرانا سوچے لگا رہے ہیں বলা হয়েছে বর্তমান পরিস্থিতি ও সনাতন ধর্ম সম্বন্ধে আলোচনা হয়। সময় বসছি যে বৈষ্ণব সাহিত্য ও সংস্কৃতি সম্বন্ধে আলোচনা হয়। যাই হোক, আমি যাই আলোচনা করি, সব কথাই আলোচনা করি। প্রথমত সাহিত্য কাকে বলে? বৈষ্ণব সাহিত্য কাকে বলে? অর্থাৎ বৈষ্ণবদের গ্রন্থে পরিভাষায় যে সমস্ত চিন্তাধারা প্রকাশিত হয়েছে সে সাধারণত সাহিত্য শব্দ যেভাবে বাজারে সমাজে চলছে, আমি সাহিত্য শব্দের দ্বারা সে কথা মূল করি। সাহিত্য শব্দের অর্থ ধাতু প্রত্যয়গত বিচার করলে শিল্পে না সবুজ বর্তমান তার উপরে স্নাতোত্তর করলে সাহিত্য এই শব্দটি উৎপন্ন হয়। সাহিত্য বললে এই উপরে যে জিনিসটা যার সঙ্গে হীন এই ব্যাপারটা অধিক নাই। সাহিত্য আমাদের অধিক সাধন করবে না, যদি অধিক সাধন করে আমি কোন ভাষা বা ভাব ভঙ্গি আপনারা লক্ষ্য করে থাকেন তাহলে সেটাকে সাহিত্য সৌজন্যতে ধরা হবে না। আমি সেখানে বলতে চাই, যেমন গ্রন্থাগারিতে বহু রকমের গ্রন্থ ছাপা গ্রন্থগুলি সে একটা সাহিত্য, নাটক নভেল কত কিছু, এগুলো আমি এসব গুলিকে সাহিত্য শব্দের সংজ্ঞার মধ্যে পরিভাষার মধ্যে নিয়ে আসতে আমি চাই। তারা কি সাধন করছেন, কি করছেন? আজকালকার দিনে সাহিত্য বলতে গেলে স্ত্রী পুরুষের ক্রিয়াকলাপ, রাস্তার নিরক্ষক কতগুলো ক্রিয়াকলাপ, বেশ সুন্দর পরিবেশ পরিস্ফুট করে বর্ণনা করে দিতে পারে, একটা বেশ সাহিত্য। সাহিত্যিকরা অনেক সময় বর্ণনা করেন বাগানে কৌতুকেরকে রংটি কত সুন্দর, তাতে ভ্রমণ দিয়ে বসেছে, মৌমাটি তার ভয়কে যেতে পারে না, খুব চমৎকার সাহিত্য হয়েছে। এতে কি হিসেবে সাধন করছে, মানুষের কি সাধিত মঙ্গল তারা করছেন? কেউ বলছেন যে অমল ভবল কালে লেগেছে মন্য মধুর হাওয়া, দেখি নাই করবো দেখে নাই এমন চরণে হয়, জীবন কি সাধন মঙ্গল সাধন করল?
অভিযুক্ত যে আমরা সাহিত্য সংজ্ঞার মধ্যে দিতে প্রস্তুত নিতে রাজি। সাহিত্য শব্দের যে পরিভাষাগত ধাতু প্রত্যয়গত আবিধানিক অর্থগত চিন্তা করতে গেলে এরা সাহিত্যের মধ্যে পড়ে না, সাহিত্যের চিঠিদের মধ্যে আসে না, তাকে হিন্দু সাধন করতে হবে, মঙ্গল বিধান করতে হবে। হিন্দুর সহিত বর্তমান যে জিনিসটা সেটি সাহিত্য এবং সেই ধর্মটাকে রয়েছে সেটি সাহিত্য, তার দ্বারা ক্ষমতা সাহিত্য বলে বলা যায়। এই যে আপনারা সাহিত্য আলোচনার সময় তার করবেন, এই বিষয়টা চিন্তা করবেন যে এটা সাহিত্যকে একটা বর্ণনা দিয়ে যাওয়া, যে সেই বর্ণনাটাকে ফুটিয়ে তুলেছে এই একটা সাহিত্য হল সেটাকে সাহিত্য বলা হবে। নাটকে থিয়েটারে নানা রকম কুৎসিত চিত্র, কুৎসিত বর্ণনা, কামচিত্র অনেক সময় বর্ণনা থাকে এবং সেই সব বর্ণনা আজকাল টকি হাউস, সিনেমা হাউস আর একখানা বেশ ভালো সাহিত্য দেয়। বিবেচনা করে দেখল তার মধ্যে ডিটেল অংশ কত রকম অনুবর্ণা অভিযোগ একানা বিচের কথা টেনে টেনে ধরলে পান। এই শ্রেণীর সাহিত্য যত প্রচলন হবে দেখে তত অকল্যাণ। আমি বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আপনাদের নিকটে একটি নিবেদন করছি যে বর্তমান দেশের যে আবহাওয়া যেরকমভাবে চলেছে এর আবহাওয়ার যদি আপনারা পরিবর্তন করতে না পারেন তাহলে প্রত্যেকেই দুর্ভোগ করবেন, কষ্ট পাবেন, কখনো শান্তি পাবেন। এই জন্য পূর্বক উচিত আমাদের সাবধান হয়ে থাকাটা দরকার। আমরা সকলেই সংসারে পিতা হয়েছি, সন্তানটিকে এমন করে তৈরি করা দরকার যাতে সে কোনো অবসাধন না করে। প্রত্যেক যার কর্তব্য যে ছেলেটি একটা মানুষ হয় সেই একটা ভালো হয়, অস্বচ্ছন্দে না পড়ে, দুশ্চরিত্র না হয়, ভালোভাবে জীবনযাপন করে, পিতার কর্তব্যই চাই। কেমন তাকে জন্ম দিয়েছি আর আমার কোন নীতি নেই এ কখনো মনুষ্য জীবনের কর্তব্য নয়, তাকে তৈরি করতে হবে। তার নিজের মঙ্গল, পিতার মঙ্গল, গ্রামের মঙ্গল, দেশের মঙ্গল, সমস্ত প্রাণীর মঙ্গলের চিন্তা করে সেই শিশুটিকে শিক্ষা দিতে। এইভাবে যদি আমরা সমাজকে গড়ে না তুলি, আমাদের আত্মীয় স্বজন ছেলে পেলে এদের যদি তৈরি করে না তুলি তো ভবিষ্যতে আমাদের ভয়ানক প্রসবিতা এসে যাবে। আপনারা সেটা সকলেই অনুভব করছেন এবং পরস্পর আলোচনাও করেন যে বর্তমান দেশে এক প্রকার পরিস্থিতি হয়ে পড়েছে, কিন্তু এর থেকে বাদবার উপায় কি? আমি কালকে এই বাংলা ইউনিটিতে সকালবেলা 9টা থেকে 10টা পর্যন্ত বসেছিলাম, তাদের সঙ্গে কিছু আলোচনা করেছি যে দেখুন প্রত্যেক শহরই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যে সমস্ত বার অ্যাসোসিয়েশন, বারের যে সমস্ত মেম্বার তারা এই সর্বাপেক্ষা উচ্চশিক্ষিত, সব উচ্চশিক্ষিত সব এক জায়গায় বসে আছে, দেশের কল্যাণ অনেক পরিমাণে তাদের উপরে নির্ভর করে। আপনারা উঠেন, আপনারা বিবেচনা করুন দেশের যে পরিস্থিতি এখন কি ভাব পেয়েছে আর পূর্বে কি ভাব ছিল, দেশ স্বাধীন হয়ে কি হয়েছে আর আমরা যে দেশের পরাধীনতা বলতাম তা কিন্তু আমাদের কি। এই সমস্ত চিন্তা তুলনামূলক চিন্তা আমাদের করা কর্তব্য, বিবেচনা করা দরকার। মানুষ মাত্রই শান্তি চায়, শুধু মানুষ চায়, জীব পতঙ্গ পশু পক্ষী বৃক্ষলতা প্রভৃতি দিনদান সকলই সুখ চায়, শান্তি চায়, দুটো বুক করতে কেউ চায়, এমন প্রাণী বিল্ডিং থেকে কোথাও দেখা যায়, শান্তিটা সকলেই প্রয়োজন। কিন্তু সেই শান্তি কি করে হবে, কি অবলম্বন করে আমরা শান্তি পেতে পারি, এগুলো চিন্তা করা দরকার। এবং ভারতীয় আর্য ঋষিগণ আমাদের দেশে শান্তির পদ্ধতিটা, সামাজিক রীতি নীতি পদ্ধতি কোন কিভাবে চালিয়েছিলেন সেটা একবার স্মরণ করি। আমাদের আগেকার সমাজ কিভাবে ছিল, সমাজের রীতিনীতি কিভাবে ছিল, শাস্তি পাওয়া যায় দুঃসঙ্গম উষ্ণের জল স্বচ্ছ সাধ্যন্ত বুদ্ধিমান বুদ্ধিমান ব্যক্তিকে বলছে, বুদ্ধিমানকে যা যে বিচারক খান, বুদ্ধির কাজই হচ্ছে বিচার। আমরা মানুষ হয়েছি, আমাদের একটা স্থূল শরীর রয়েছে, তার ভেতরে মন একটা সূক্ষ্ম দেহ, তারই চারটি অবস্থা মন বুদ্ধি অহংকার চিত্ত। এই চারটি জিনিস আমাদের ভেতরে আছে, মনে একটা চিন্তা করে মন সেটা বুদ্ধির কাছে যায়, বুদ্ধি হল বিচার। আমরা যার দ্বারা বিচার করে থাকি বুদ্ধি সেই জিনিসটা ভালো মন্দ বিচার করে একটা বস্তু নির্দেশ করবে, করে সেটা অহংকারের কাছে দেবে, এই সেটা ক্রমশ তৃতীয় পর্যন্ত বলতে পারে। আমরা লোকে সাধারণ সমাজে বলে থাকি আরে লোকটা চিত্রবৃত্তি খারাপ হয়ে গেছে, ওর দ্বারা কি মঙ্গল হবে, সেই চিত্রবৃত্তির যে জিনিসটা সেটা মনেরই সূক্ষ্মতম অবস্থা, বুদ্ধি হল তার দ্বিতীয় অবস্থা। বুদ্ধি বিচার করে কোনটা গ্রহণ করব কোনটা গ্রহণ করব না, কোন জিনিসটা তীব্রতা এটা বিচার করে বুদ্ধি। সেই জন্য শাস্ত্রকারগণ বুদ্ধিমান ব্যক্তিকে আকর্ষণ করছে, স্বচ্ছ সঞ্চিত বুদ্ধিমান, দুঃসঙ্গম পরিত্যাজ্য স্বচ্ছ সঞ্চিত বুদ্ধি। বুদ্ধিমান ব্যক্তি কি করে, দুঃসঙ্গ পরিত্যাগ করে। কেন দুঃসঙ্গগুলো যদি গ্রহণ করে লোক তাহলে ছেলেপুলে খারাপ হয়ে যাবে, আমাদের বুদ্ধি খারাপ হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে। কাজে আমাদের বুদ্ধিটা স্থির হওয়া দরকার, বুদ্ধির রেগুলেশন দরকার, বুদ্ধির শিক্ষার দরকার, ভালো কোনটা মন্দ কোনটা এই বিচার করা দরকার। কেন বিচার করব, কেন যে মন্দ গ্রহণ করলে তাতে আমাদের ক্ষতি হবে, ভালো গ্রহণ করলে আমাদের ভালো, ভালো সকলেই চায় মন্দ কেউ চায়। অথচ বর্তমান পদ্ধতি, শিক্ষা পদ্ধতি, শাসন পদ্ধতি বা ধারা বা সামাজিকতা ব্যবহারিক জগতের এমন পরিস্থিতি হয়েছে আমাদের ক্রমশ অবনতির দিকে আমরা যাচ্ছি, উন্নতি আমাদের হয়নি। আজ বিশ্বাস দল বলেন যে কবি কবির প্রাদুর্ভাবেকে দেশে এই প্রকার অবস্থা ক্রমশ আসবে, আমাদের ক্ষতি হবে, ভালো গ্রহণ করলে আমাদের ভালো, ভালো সকলেই চায় মন্দ করে চায়। অথচ বর্তমান পদ্ধতি, শিক্ষা পদ্ধতি, শাসন পদ্ধতি বা ধারা বা সামাজিকতা ব্যবহারিক জগতের এমন পরিস্থিতি হয়েছে আমাদের ক্রমশ অবনতির দিকে আমরা যাচ্ছি, উন্নতি আমাদের হয়নি। আজ বিশ্বাসন বলেন যে কবি কবির প্রাদুর্ভাবেকে দেশে এই প্রকার অবস্থা ক্রমশ আসবে, আসবে বলে তারা সাবধান করে দিয়েছে, আসবে বলে সেই পরিস্থিতিটাই আমাদের কাছে চলে যায়, আমরা সেটি খারাপটাই টেনে চলে নিয়ে এই জন্য আমাদের সাবধান করে দিয়েছে যে তোমরা সাবধান হয়ে যাও, পথে যেও না খারাপ পথে যেও। এই জন্য আমাদের দুঃসঙ্গম ঐশ্বর্য স্বচ্ছসজ্জিত বুদ্ধিমান দুঃসঙ্গের তালিকা স্বাস্থ্যকার আমাদের সামাজিক পদ্ধতি অনুসারে আমাদের দেখিয়ে দিয়েছে, আমাদের সে সামাজিক রীতিনীতিও আমরা সংসারে যে বাস করছি আমাদের সামাজিক পদ্ধতিগুলো এবং পরিষ্কারভাবে কি একটা খারাপ সংসদের লোক ঘরে আসলে আমরা তাকে ঘরে উঠেছি, কে আসিনি ঘরে উঠেছি, তুই ঘরে উঠিসনি তোকে আমরা ঘরে জায়গা দেব না, ঘরে উঠিস তো গোবর চলা দিয়ে যাব। এই দুঃসঙ্গের একটা শ্রেণী স্বাস্থ্যকারা নির্দেশ করে দিয়েছে যে এই শ্রেণীর লোক আমাদের মনোবুদ্ধি অহংকার চিত্রটাকে খারাপ করে অশান্তি আমাদের সমাজে নিয়ে তাকে তাদের থেকে দূরে থাকতে হবে, সর্বদা সেই চিন্তা আপনারা স্মরণ করুন। যারা সনাতন ধর্মের বিরোধী, সনাতন ধর্মকে ধর্ম বলে স্বীকার করে না, সনাতন ধর্মের কোন বিচার তারা নিতে চায় না, তাদের একটা দল বন্ধ হয়ে আছে। আমরা শাস্ত্রে সাধারণত দেখি পুরাণে ইতিহাসে সমস্ত আলোচনা আমাদের রয়েছে, দেবাসুরের সংগ্রাম বলতে আরো বেড়ে চলে আসে, বহুদিন ধরে দেবাসুরের সংগ্রাম চলে আসে, পূর্বে এই দেবাসুরের সৃষ্টির পূর্বে যে মনুষ্য জাতি ছিল একটা মাত্র জাতি, মনুষ্য জাতি তাদের মধ্যে খারাপ বলে কোন কিছু ছিল, সমস্ত বিশিষ্ট দিয়েছে কালের প্রভাবে ক্রমশ খারাপ জিনিস প্রবেশকে আরম্ভ করল, খারাপ জিনিস যখন প্রবৃত্তি তার মধ্যে আহার বিহার চলাফেরা ভার ধারা সব তার মধ্যে কুচিন্তা কুধারণা কুব্যবহার উচ্চারণ করল, তখন আমাদের দেশে দুটো শ্রেণী ভাবে, এক শ্রেণীকে বলা হয়েছে দেবতা আর অন্য শ্রেণীকে বলা হয়েছে অসুর। দেবতা এবং অসুর ধ্বংস জাতি দুভাগে বিভক্ত হয়ে গেল কালের প্রভাবে সে প্রকার হতে এবং দেবাসীদের সংগ্রাম আপনারা পুরাণ ইতিহাসে যে প্রচুর জাতি এবং নতুন কিছু নয় অসুরগণ দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ লড়াই এ সমস্ত করে আসছে তাকে লড়াই করেও অসুরগণ পরাস্ত যুদ্ধ এর কারণ কি আমাদের যে সনাতন শাস্ত্রে এই দুটো যুদ্ধ বিগ্রহের কথা লেখা আছে আমাদের দেশে আজকাল যুদ্ধ বিগ্রহ লেগেই আছে যুদ্ধ বিগ্রহ লেগেই আছে এই যুদ্ধের মূল্যে কি দেবভাব না আসল আমরা সেটা বিবেচনা করে সেইরকমভাবে আমরা চলি আমরা দৈবভাবাপন্ন হব কেন দেবতারাই জায়গা করবে পশুগণ জায়গা করতে পারবেন পশুগণ পরাস্ত হতে পারত কাজে আসলিক ব্যক্তি আসলিক ক্রিয়াকলাপ আসলিক আহার বিহার চাল চলন আমাদের পরিত্যাগ করবে হৃদয় সেই জন্য বলছে যে দুটসর্গ লোকেশনি দৈব আসলে সরস এগুলিকে দুই শ্রেণীর লোক দৈব এবং আসল গীতা তার পরেই বলতে যে আমি দৈব শ্রেণীর লোকের কথা তোমাদের নিকট অর্জুন চান নিকট আমি বর্ণনা করেছি এখন আসলিক কারা সেটা বুঝে দেখ বিচার করে দেখ তারপরে বিশ্বকৃষ্ট শ্লোক বিচার রচনা হয়েছে আমরা সেই শ্লোকগুলো খুব ভালো করে আলোচনা করি আমরা এক ঘরে যদি পাঁচটি যোগ থাকি তার মধ্যে দুটি হয়তো অসুর হয়েছি দুটি হয়তো দেবতা কিংবা একটি হয়তো দেবতা চারটি হয়তো অসুর কিংবা চারটি দেবতা একটি অসুর সেই বিচার শ্লোকগুলো আপনারা সমানগুলো বিচার মিলিয়ে দেখবেন আমরা সংসারে বাস করি সংসারে বহুদের উদ্যম থাকে এক সংসারে আদর্শ কোনো উদ্দেশ্য লোক কাটে কার কি স্বভাব কার কি ব্যক্তি এগুলো বিচার করা করে সেই অনুসারে আমাদের সমাজ খেতে কখনো তা না করলে আমাদের দেশে কখনো কল্যাণ হবে না কর্মশ নিচের দিকে চলে যাবে অসৎ পথে চলে যাবে সেগুলো বিচার করা দরকার বিশেষত আমি আপনাদের নিকট নিবেদন করে জানাচ্ছি এই আজকালকার যে শিক্ষা বিভাগ ছোট ছোট স্কুল স্কুলে যে সমস্ত ছেলেপেলেদের বই পাঠ্য হয়েছে তার মধ্যে শিক্ষা বিভাগ অশিক্ষা কুশিক্ষা গুলো ঢুকিয়ে দিয়েছে সেই শিক্ষাগুলো লাভ করে ছেলেরা পিতা মাতার যে শুদ্ধাবর্তি জ্ঞাপন করে না শিক্ষকদের যে কর্তব্য পালন করে না জ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তিকে সম্মান দিতে জানে না তাদের প্রতি অসম্মান জ্ঞাপন করার চেষ্টাটা আজকে চলছে এই আমি এখানে এসেছি আসাম থেকে আসামে একটি হেডমাস্টার তার ছোট ভাই এই স্কুলে ফেল করেছে এই ম্যাট্রিকুলেশন দিয়ে এগুলো ফেল করেছে, সে ছেড়ে দিয়ে এসেছে। আমি তখন তাকে বলতে বাধ্য হলাম, বেশ করেছ, ভালো করেছ, ফেল করেছ, বেশ ভালো করেছ, তুমি পাশ করবে, তোমার খারাপ ক্ষতি। কেন অশিক্ষা শিখতে পারি কিন্তু ভালো, কেউ যদি চুরি করতে শেখায় সেটা যদি শিখতে না পারে ভালো হয়ে, যেখানে অসৎ শিক্ষা সেটা ফেল করে কিন্তু ভালো হয়ে অশিক্ষা তোমার প্রধান করবে। স্কুলে যত না যাবে তত ভাবে আপনারা বোধহয় বইগুলো পড়ে দেখেন, পরিশ্রম তো আমার সময় নষ্ট করে কি। আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি সেই ক্লাস থ্রি থেকে তিন পর্যন্ত যদি বই পাঠ্য হয় ইংরেজি বাংলা যে কোনো মিল হোক একবার পড়ে, এই শিক্ষা পদ্ধতি যদি পরিবর্তিত না হয় দেশ উচ্চ নেই, একেবারে উচ্চ নেই। ওনার মূল কারণ হচ্ছে যে তাদের ধর্মের সঙ্গে কোন সম্বন্ধ নেই। স্কুলের যে শিক্ষা পদ্ধতি বা কলেজের যে শিক্ষা পদ্ধতি আমরা সাধারণত বলে থাকি গভর্নমেন্ট এডুকেশন, ঈশ্বর চিন্তা ব্যতীত শিক্ষা, যে শিক্ষার মূলে ঈশ্বর, ঈশ্বর চিন্তিনি সমস্ত গুণের আধার স্বরূপ হচ্ছে ভগবান, সমস্ত শক্তির আধার হচ্ছে ভগবান। আমরা যদি সেই ভগবানকে বাদ দিয়ে দিই, গুণের কোন আলোচনাই না করি, শক্তির কোন আলোচনাই না করি, তাহলে আমরা অপকৃতি চর্চবাদ করি। আমরা একটা তত্ত্ব নির্মাণ করলাম, তুই ভগবান নির্গুণ, ভগবানের কোন গুণ নেই, ভগবানের কোন গুণ নাই সে কথা যদি বলি, বা ব্রহ্মের কোন গুণ নাই, ব্রহ্মের গুণ বস্তু, এসব দর্শন শাস্ত্র আশ্রয় চলছে, বিশ্ববিদ্যালয়ে সব পড়ানো হয়, ব্রহ্মের গুণ বস্তু তার মানে তার দয়া বন্ধনা। আমরা যে একটা প্রার্থনা করল যে হে ভগবান আমার এই যুদ্ধে যে দামচন করো, আমার অভাব হবে ইয়ে করো, তুমি দয়া করে আমাকে ট্যাকল করো, সেখানে বলে দেওয়া হল যে সে নির্গুণ বস্তু, তার কাছে কিছু চাইলে পাবে না। ইঙ্গিত দেওয়া হচ্ছে যে তোমরা ভগবানের নাম করো না, খবরদার ভগবান শব্দটা বলো না, ভগবান কি দেবে আমরা আইন করে নিয়ে দেব, জলবন্দি জমি চাষ করে আমরা যে ধানটুকু পাই নিজে গাছ গত থেকে করেছি সেটা ঘরে নিয়ে আমরা তারা ভাগ যুদ্ধ করে কাঁপে বলে কোন সবাই কেড়ে নিয়ে যাবে চাষ করছি। দেশের পরিস্থিতি এই প্রকার ঈশ্বর বিরোধী হয়ে গিয়ে লোক এই প্রকার দেবতে দানা হয়ে গেছে যে ঈশ্বর নিঃশক্তি, কোন কোন বড় বড় মহাশরী বেদান্তের ভাষ্য টিকা এ সমস্ত খুব চলছে, পর্যবালক দাবনা এ সমস্ত চলছে, সর্বদর্শন সব পড়ানো হচ্ছে স্কুল কলেজে খেলা কলেজে, তাকে পড়িয়ে দেওয়া হচ্ছে যেখানে ঈশ্বর সম্বন্ধে কথা, ভগবত তত্ত্ব সম্বন্ধে কথা সেগুলো পড়ানো হয়। দেশ থেকে যাতে ধর্মটা উঠে যায় সেই নিজের শিক্ষা তা দেশের যে প্রকার অবস্থা তাতে সবাই দুঃখে থেকে যান পরিশ্রম না করলে হবে না, এগুলো নিয়ে পাস করলে কি হবে তাকে খেটেই খেতে আনন্দ বানন করতে নিয়ে চিৎকার লোকাল ধরে চলে আসছে পাঠ চলো চাকরি পাই করবে খুব বড় বড় একটা পাঠশালা বললে তার মাস চলে আমাদের যেখানে খেটে খেতে হবে সেটা কম্পালসরি জমি নিলাম সেখানে কোন শিক্ষা দামি নেব না, আমি একটা স্কুল করেছিলাম ইয়েতে কুমিন হাই স্কুল তাতে ধর্ম শিক্ষাটা কম্পালসরি ধর্মগ্রন্থ পড়ত এবং হিন্দু মুসলমান সকলেই পড়ত কম্পালসারি আমার স্কুলের রুম ধর্মগ্রন্থ পড়তে হতো মুসলমানদের পড়ত একটি ছেলে কলকাতার একটি ছেলে ক্লাস সেভেনে পড়ত একটি সাবজেক্টে উঠব সে সব সাবজেক্টে ফেলে পারত খুব ভালো মেরে পেয়েছে তার ধর্মের ব্যাপারে প্রেম হয়েছে সেটা কর্ম অগ্রাহ্য করেছে আমি তার প্রমাণ করতাম কিন্তু আমাকে আমি প্রমাণ সে বাবাকে দিকেছে যে আমি সব চাকরিতে পাস করেছি ফার্স্ট হয়েছি আমাকে প্রমাণ দেয়নি বাবা বিশ্বাস করেন সব চাকরিতে ফার্স্ট হয়েছে তাকে প্রমাণ দেয়নি এটা অসম্ভব তারপর সে আমাদের স্কুলের রীতিনীতি ব্যাখ্যা করে দিয়ে দিল যে না এটা ঠিকই আমি ধর্মের ব্যাপারে শুরু করেছি বলে আমাকে পরামর্শ দেখছেন তুমি অবস্থা তো বাবা ইউনিভার্সিটিতে জানিয়েছে ইন্সপেক্টর একজনকে পাঠিয়ে দিয়েছে যে তুমি টেনকারি করো বাবার থাকি ইন্সপেক্টর গেল আমি মুসলমান কামালের শান্তর আমার প্রেসিডেন্সি কলেজে বাবা দেখছিল দুই ছেলের ইন্সপেক্টর হোক আমাদের আমি সে আমার সঙ্গে সমস্ত কথা বলেছি আমি তাকে বললাম আমি বললাম যে সাহেব তুমি গিয়ে একটু প্রমোশন দিতে বলছ প্রমোশন দিয়ে দেশের মা কল্যাণ হবে অকল্যাণ হবে কেন খুব ভালো ছিল খুব ভালো ছিল বলি যে আমার বাবা কেন এই ছেলেটা ভবিষ্যতে এমন একটা বিজ্ঞানের জিনিস আবিষ্কার করবে তখন এখন কঙ্কন বেরোবে এমন একটা বিজ্ঞানের আবিষ্কার করবে গ্যাস আবিষ্কার করবে সেই গ্যাসটা ওই ঘরের দূরে একটু থাকা যিনি সেই গ্যাসটা ছেড়ে দিবে গৃহের লোক সব অজ্ঞান হয়ে পড়ে থাকে আমি গভীর নিতে তাদের জ্ঞান থাকে তখন দরজা ঘুরে ঘরের মধ্যে ঢুকে সব তুলে করে দিয়ে এই জন্য একটা গ্যাস যদি আবিষ্কার করে ছিল না তাহলে সমস্ত বিলুপ্তের সর্বনাশ করে দেবে এই ছেলেটাকে যদি এরকম শেখানো হয় সায়েন্সের বিষয় বিজ্ঞানের বিষয় তাহলে তো সর্বনাশ করে দেবে খবরটা এই ছেলেকে প্রমোশন করে দেবো না তো ধর্ম শিখুক ধর্মের কি কর্তব্য মানে কি কর্তব্য কি জীবন এটা শিখুক তাই কামালের দিন একটু বেশ ভালো শাসন খুলনা মা বাবা ইয়ে বাড়ি এই ধরনের থেকে সেই জন্য আমার আর্গুমেন্টটা ফলো করি করে বললেন যে তারপর আপনি বলছেন এখন কি করা যায় এটা যে মনে হয় অক্ষেত্রিক কথা সব চাকরিতে পাস করেছে প্রমোশন দিলাম এটা শুনতে তো বড় কথা বলে শুনতে আসছিল কি আপনি ইন্সপেক্টর এসেছেন আপনার সব ক্ষমতাই আছে আমি আমার প্রিন্সিপাল আমি চেঞ্জ করি আমি এই ক্লাস অব্দি সার্টিফিকেট দেবো ক্লাস এইটে পাস করেছে বলে আমি লিখব না তুমি ইন্সপেক্টর আর একটা স্কুল পুরো করে আয়াত করে হচ্ছে কিন্তু তোমার মিত্র সব ক্ষমতাই আছে অঘটন ঘটা তোমার এটা সাথে সাথে এই ভাড়া নিজে অস্বীকার করে করে থাকবে। শিক্ষা বিভাগে এই যে বিবাহ ব্যাপারটা সেরকম হয়ে গেছে, খুব ধারণের কোন লোককে বেশি করে ব্যাপার সে উপকার করবে না উপকার করবে, যা কিছু করবে ধারণা করবে, এটার জন্য সাধারণ হওয়া দরকার। মেডিটেরিয় স্টুডেন্টকে সেইভাবে শিক্ষা দীক্ষা সেইভাবে দেওয়া প্রয়োজন, কাজে এই না হলে দেশের সুবিধা শিক্ষা পদ্ধতি না করে দিয়ে দেশ দেশ গড়ে তুলতে তা না হলে আমাদের সনাতন পদ্ধতি আগেকার দিনে রাজাই সরকার সংগ্রামী হয়েছে, ঋষির আশ্রমে ছেলেকে পাঠাতে হত যে ঋষির কাছে লেখাপড়া ঋষিরা পলিটিক্সে শিখিয়ে দেবে সন্ন্যাসীরা পলিটিক্সকে শিখিয়ে দেবে, যে পলিটিক্স অনুসারে দেশ শাসন করতে চলেছে যে রামরাজের যোগ স্থাপন কি হবে ঐতিহাসিক জন বিচার করে আজকাল অনেক বই তৈরি করেছে, একটা বইকে আমি ক্লাস টেনের একটা বইকে আমি পড়ে দিয়েছি সেটা লিখেছে যে আগেকার দিনে যে সমস্ত রাজত্ব চলত আমাদের দেশে যারা রাজা সম্রাট ছিলেন তাদের সময়কে দেশের লোক খুব শান্তিতে বাস করেছে, আমরা আগে তোমার দিতে গিয়ে বলি যে রামরাজের কি বাস করছি, এই ছিল অবস্থাটা সেখানে পুলিশ বিবাদ হচ্ছে, পুলিশ দিয়ে শাসন করে পুলিশ মেনটেন করতে হবে এর প্রয়োজন দেখেছে, পুলিশে পুলিশ মেনে বের করা যে দেশের পদ্ধতি যে দেশের শাসন পদ্ধতিকে শান্তি রক্ষা করতে গেলে পুলিশের আবশ্যক নাই, সেই পদ্ধতিটাকে আবিষ্কার করা হবে না, তার মাথা খুলে দেখা হবে না, সেই বইগুলোকে আবিষ্কার করা হবে না, বইগুলো রয়েছে আমি জানি তারা যদি খুঁজে না পান আমার কাছে যাবে আমি দেব, সেসব বই ভারতে ছাপা হয়েছে বহু লোকের কাণ্ডে আছে, কিভাবে স্বাক্ষরিত হবে কিভাবে স্বামী সম্পত্তি কিভাবে কি ব্যাপার এমনি সাধারণ আমাদের দেশে একটি গল্প আছে যে ইয়ে একটা মেয়ে ছেলে একটা ছোট্ট ছেলে হয়েছে আর একটা মেয়ে ছেলে বলে যে ও ছেলেটা আমার আর সেই বলে যে না এই আমার সন্তান ও বলে যে না আমার গর্ভগত সন্তান, এমনি দুজনে খুব ঝগড়া করে ঝগড়া করে সেই আবার কাছে গিয়ে হাজি ওই আমার ছেলে যায় না ও বলে যে আমার ছেলে যায় না, দুজনে ঝড়া নামানোর ক্ষেত্রে দুজনে চোখের জল ফেলে মেয়েদের অভাব নেই চোখে জলের অভাব নেই যখন তখন ফেলতে পারে গিয়ে তারা দুজনেই চোখের জল ফেলছে আমার ছেলে আমার ছেলে এই বলে যদি চাও যে রাজা চ্যালেঞ্জ করেছে দ্রুত কান্নাকাটি করছে প্রভুত মাকে কাছে দুটো প্রভুত মা বলব কত রকমের সাক্ষী দেবে সে বুদ্ধিমান রাজা চক্র বললেন যে বুদ্ধি ওর ছেলে দুর্গনারী তোদের দুর্গনারী
তার সমর্থক যেখানে কাটিয়েছে কয়েকদিন সেখানে খুব বন্ধ করেছে।
আমি লিখছি ভাগ করে দেবেন কেটে দুবার করে তুই জানতে নিয়ে যা তুই জানতে নিয়ে রাজা তখন বলছে তারপরে এক কর্মী ছিল সে শান্ত হল ঠান্ডা হল আর একটা দিন ছিল বলল না বাবা তোমার কাছে আমরা উচিত দিও না তুমি চেপে দুবার করে দিও না ছেলেগুলি নিয়ে যায় আমার দরকার নেই তখন দাদা বুঝে নিয়ে থাকছেন এই যে ডাইরেক্ট ভ্যালু তিনি অনুলব বিচার পদ্ধতি কিন্তু সাক্ষী শব্দের দ্বারা দাদু দুবারের জঙ্গল করতেন তো সে পারে ও ওর পক্ষে বললে ওর পক্ষে বলতে জানি না বাইরের সাক্ষী আমি তাকে সাক্ষী দেব যে এটা ওই মেয়েটা আরেক জন্য বলে না চাই তিনি জানাল সেটা সচিব এই যে আমাদের দেশীয় শাসন পদ্ধতি বিচার পদ্ধতি সে সময় পুলিশের আমার কোথায় যায় সৈন্য সমাজকে নিয়োগ করি আজকালকার যেরকম ভাবে থাকে সেরকম ছিল আমি তো ভাবি দরকার আছে তবে মিলিটারি ছিল যুদ্ধ হত যুদ্ধযুদ্ধ হচ্ছে যুদ্ধযুদ্ধ শিক্ষা করা হত আর্মি ফোর্স সিভিল ফোর্স নানা রকম এই ফোর্স দিয়ে দেশে শান্তি রক্ষা করা প্রয়োজন একটা সামাজিক শাসন আমাদের দেশে বহুদিন থেকে চলে আসছে তুই উদ্যোগ করেছিস তুই আমাদের বাড়িতে তুই করেছিস তুই আর ঘরে হয়ে পাবো তুই হারে বাজারি যে তোকে জিনিস কিনতে দেবো একটা সামাজিক শাসন সেই শাসনে কিন্তু শান্তি হতো এখন সমাজ যে দিয়ে দু বছর যোগ দিয়ে থাকে তো আসিস আমি কালকে লাইব্রেরি হচ্ছে এই একটা উদাহরণ আমি দিয়েছিলাম যে একটা ডাকাতের ছ বছর জেল হয়েছিল তার ছ বছর জেলখানে কাটিয়েছে কয়েকদিনের সঙ্গে খুব বন্ধুত্ব তারা খুব তাকে ভালো বলছে তারপরে দু সোমবার সে ছুটি খেলা হয়ে যাবে তারা কয়েকদিনগুলো বলবে ও তুই কালকে তো খেলা হয়ে যাবে আমরা তারপরে কি করবে তুই তো আমাদের আমি বন্ধু আমি নিয়ে ছিলে ভালো নিয়ে ছিল
আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু গৌরী অনুসারে বাবা হলেন গুরুদেব মা ছিল গুরু পালন করা দেখাশোনা করা নেই যত বড়ই হোক না কেন সেটা অনেক বড় হয় মার কাছে এসেছে খুব আমার জন্ম করছে কেউ শুয়ে আছে তাকে ডেকে নিয়ে এসে খাইয়ে দেওয়া কার অসুখ হয়েছে তাকে যত্ন করা সেবা করা তার আদর যত্নতে গৌরী অনুষ্ঠান বড় হয়েছে তার আদর যত্ন যে না পাই পাইনি যে সে মিশনে থাকতে পারিনি তার সঙ্গে খুব নিকট বন্ধুত্বে আমি আবদ্ধ ছিলাম সবসময় যে কোনো বিষয় হোক আমার সঙ্গে আলোচনা পরামর্শ এইসব নানা রকম ইয়ে করতেন। ছোট ছোট ছেলেদের খুব আদর করতেন। তার একটি উদাহরণ ওই স্বয়ং মহারাজ দামোদর মহারাজ যিনি আপনাদের নিকট পাঠ করেছেন, অতিশয় সুন্দর পাত্র ছিল। আমি কলকাতায় মাদন মহারাজের মধ্যে গিয়েছিলাম, বক্তৃতা আজি হয়েছে, তিনি সেখানে গিয়েছিলেন, আমি তাকে টেনে নিয়েছি বলে চলো যেতে হবে নরহে দাঁড়িয়ে এ প্রতিবৎসরই আসে, আমি আসতে পারব না। স্নেহের পাত্র আমি তাকে বন্ধু বলে বলছি, এটা আমার অপরাধ। এইরূপ মহাপুরুষের বন্ধু হওয়া ছোট কথা না, মুক্ত পুরুষই মুক্ত পুরুষের বন্ধু হয়, মুক্ত পুরুষের বন্ধু বন্ধুটি হয় না। নবরীবার আমরা তাকে ঠাকুরমশাই বলে ডাকতাম। ঠাকুরমশাই একটা বৈশিষ্ট্য ছিল যে আমার মতন একটা ভুবন্ধন ব্যক্তি এক্সট্রন দুর্বার কিচ্ছু মানতাম না, বাংলাদেশের জমিদার দত্তকুল সেই দত্তকুলের জমিদার দত্তকুলে জন্মগ্রহণ করেছি, পৃথিবীর কাউকে গ্রাহ্য করতাম না। এই স্নেহকে আমি বাধ্যক্ষ, আমাকে কেউ নড়াতে পারত। মার উপস্থিত হলে আমি এই গোলমালের মধ্যে ছাড়ব না। নরছবি বললে যে আমিও তোমার সঙ্গে যাব, আমিও ছাড়ব না, তুমি যেখানে যাবে সেখানে যাও। বলে আমি আপনি ধর দিয়ে মরবো বলে আমিও মরব, আমি তোমার পেছনে পেছনে যাব। তাই তিনি ছেড়ে দিয়ে চলে এসেছিলেন। আমাকে এই সময় কলকাতা পাঠিয়ে দিল, বলে যাও কলকাতা যাও, আমি নতুন বলে প্রচারে গিয়েছি। নরেন্দ্র মনে করি আমি বলবেন খেজুরে যাই, বিভিন্ন অবস্থায় গ্রহণ আসছে রাখবে, আমি এখানে জগতে ছাড়ব না। আমি চলে গেলাম, তো চলে গেলাম, তুই গিয়েছি কি করব, আমাকে ফাঁকি দিয়ে ছেলে মশাই চলে গিয়েছে। মহাপুরুষের যে নিজা কিছু ভোলা যায় কৃষ্ণটা করলে বুকে একটা ছেলে মৃত্যু করে দিয়েছিল। সংসদের মারা কোনদিন অনুভব করিনি,
কিন্তু এই মহাপুরুষের কথা বলতে পারিনি। গত বছর হয়ে গেল এবং আমাকে এখানে যাবো আসল নাম তো আসছে না, কিন্তু আসল ইচ্ছা হয় সেই চাইতে পারে। কালকে এসেছি এরা টিউশন করছিল, আমি কাজ বাড়িতে টিউশন শুনছি, আমি অস্থির ঘরে এসে শুনছি, মনে মনে হিসেব করছি যে নরেন সরকার এখনো সংসার তার আমাদেরকে তিনি পালন করছেন, তাই হিসেব করে এদের সঙ্গে বলছিলাম যে নরেন সরকারের এইখানকার সংসার তাতে বত্রিশ জন লোক নবদ্বীপের বন্যতারীর সংখ্যা বত্রিশ জন লোক আর সন্ন্যাসীরা প্রচার করতে গিয়েছে তারাও বত্রিশ জন লোক। এই তিনটি সংসার তাদের মাঝে পালন করতেন বলুন, এই সঙ্গে সংসারে পালন করতেন নবদ্বীপে আমার ওখানে পালন করছেন আর প্রচারও করবে বত্রিশ জন সন্ন্যাসীকে পালন করবে। ঠাকুর মশাই তিন সংসার সমান একভাবে চলে মহাপুরুষরা এক কার্যে করেন প্রভু কার্যকর সার, তাই তিনি এইভাবে আমাদের রক্ষা করতেন। আমি যখন কালকে আসছিলাম কলকাতা থেকে সমস্ত লোক আমি নিষেধ করেছি, আপনি জানেন না এখানে সাত দিন বড় বড় সভা হবে, ইয়েরা আসছে আপনার বক্তৃতা হবে, আমি তিন দিন ওখানে বক্তৃতা দিয়ে চলে এসেছি, কিন্তু তুই আসতে দেবেন না কালকে। তারপরে তো এসব পাঁচিপুটি নিয়ে দেখাচ্ছে টেলিস্পর্শ, জানেন না টেলিস্পর্শ আপনার পেছনে লাগবে, আমি বললাম যে না টেলিস্পর্শের বাড়াও কিছু করতে পারবে না, আমি যে মহাপুরুষের পার্সেন্ট যার গৃহ কিছু পালন করতে যাচ্ছি তুমি আমাকে রক্ষা করবে। শাস্ত্র বলো বা আপনারাও শুনেছেন আজকে বুঝা হয় উৎসব, দুটো উপকতা বিরহ আবার উৎসব কি সংস্কৃত ভাষায় উৎসব শব্দের অর্থ আনন্দ সম্পদ, বিরহ উৎসব মানে বিরহ আনন্দ, বিরহ আবার আনন্দ কি উৎসবে বাসনে চলব দুর্ভিক্ষে রাষ্ট্রবৃত্ত হয়ে জাস্টিস্ট কি সম্বন্ধ বিপদে পড়ল এবং খুব আনন্দের সময় সুখের সময় যিনি সঙ্গে থাকেন
তিনি বান্ধব। তো বিরহ উৎসব, বিরহটা আনন্দ কিছু হল, আমি দেখছি শোকে অলিঙ্কিত হয়ে পড়ছি, আনন্দ দূরে তার নিজের চিত্তকে রক্ষা করতে পারিনি, আকুল লেকুল হয়ে পড়েনি। আপনারা বিরহ উৎসবে এসেছেন, উৎসব বলতে এটাকে বৈষ্ণবরা উৎসব বলেছে কেন, আনন্দ সংজ্ঞা দিয়েছে কেন, বিরহ আনন্দ, তো আনন্দের অর্থ কি? বৈষ্ণবগণ আপনাদের যে ডেকে নিয়ে আসছে কষ্ট দেওয়ার জন্য নয়, আনন্দ দেওয়ার জন্য। মহাপুরুষের বিরহকে হৃদয়ে ব্যথিত হয়, দুঃখিত হয়, অশ্রু বিসর্জন করে, এই ক্রিয়াটা আনন্দ নয়, এই ক্রিয়া দুঃখময় নয়। এই পিছনে মহানন্দ বিরাজ করছে, বৈকুণ্ঠের সমস্ত আনন্দ এই গৃহ বিরহের অন্তরালে আছে। মহাপ্রভুর স্বয়ং জীবনী আপনারা আলোচনা করুন, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, তাতে মহাপ্রভুর যে প্রচার তাকে পরিষ্কারভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা বিরহে নিমগ্ন হও, সম্ভোগে যেও না। বিরহানন্দ, বিরহেতে যে শোক, বিরহেতে যে দুঃখ ভোগ করা, তা আনন্দ আনন্দ করে। যারা সুখ পাবে মনে করে তারা দুঃখ পায়, জীবন যে দুঃখ সেটা সুখ ভোগ করতে গিয়ে হয়েছে। যে সমস্ত জীব অত্যন্ত সুখকামী, সুখ না হলে তাদের চলবে না, তারাই সর্বাপেক্ষা পতিত এবং সর্বাপেক্ষা দুর্ভাগা যারা সুখ চায়। পতিত জীবের দৃষ্টান্ত উদাহরণ যদি খুঁজে নিতে যাওয়া যায় তাহলে তার প্রচুর উদাহরণ এই পাবেন, যারা সর্বাপেক্ষা সুখী, সর্বাপেক্ষা ধনী, সর্বাপেক্ষা ঐশ্বর্যশালী, তারাই দুঃখী, তারাই সর্বাপেক্ষা দুঃখী। কেন? তাদের ভক্তি হয় না, ভগবানের দিকে চিত্ত অগ্রসর হয় না। সেই জন্য মহাপ্রভু বলেছেন তার স্বভাব দিনের অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনীর বড়মা কৌলিন্য পাণ্ডিত্য অভিমান এগুলো নরকের রাস্তা, অশুভ অলঙ্কার। এই জন্য মহাপ্রভুর আরাধনা ভগবানের গুরুপরম্ব বিগ্রহ,
যিনি প্রলম্ভ রসের প্রচারক, এই দুই প্রলম্ভ রসটি কোন ধরে আনিবেন? এই জন্য মহাপ্রভুর কথা অনর্পিত চলি নিচিরাজ করুণরাবতীর নকল সমর্পিত উন্নত উজ্জ্বল রসান সমক্তি প্রিয়াম হরিপুরক সুন্দর অদ্ভুত কদম্ব সন্ধি সদা হৃদয় কন্দরে স্কুল তিনি বিপ্লব বিগ্রহ ভোগ করতে আসেন, ভোগ করবার শিক্ষা দিতে আসেন, কষ্ট কর। সাধারণ আমাদের বাংলাদেশে এক কথা আছে, কষ্ট না করলে কষ্ট পাওয়া যায় না, সুখী থাকলে মধুর বাস হয় না, সুখে থাকলে ভোজন হয় না, দুঃখ করতে হবে। দুঃখ তাই প্রয়োজন বিশেষ, আপনারা তুলসি দেবীর উদাহরণ জানেন, তুলসি দেবী তো ইয়ে দ্রৌপদী, দ্রৌপদী দেবী তিনি রাজ্য পাচ্ছেন, তিনি বলছেন যে আমাকে রাজ্য দিলে কেন, কৃষ্ণ ঋষিবা বলছে আমাকে রাজ্য দিলে কেন, আগে যে তোমাকে স্মরণ করো মাতৃ, তোমাকে পেয়েছি সমস্ত দেশে দেশে বলে বলি গুলিয়ে গেলে কষ্টের মধ্যে দুঃখের মধ্যে ছিলাম, হা কৃষ্ণ বলে ডেকেছি আর হাজির হয়ে গেল, এবং সমস্ত রাজ্য সম্ভব আমার এসে উপস্থিত হয়েছে, আর তোমাকে পাচ্ছি, তুমি আমাকে সর্বক্ষণ দুঃখের মধ্যে রাখো, আমার দুঃখ গাই সুখ, তাই সম্পূর্ণ দুঃখের ভাব। সুখী হতে গিয়ে দুঃখী হয়ে পড়ত, তাই বিপ্রলম্বর সময় বিক্রহ চৈতন্য মহাপ্রভু প্রচুর পরিমাণে বিরহ উৎসব করতে বলছেন, অভাব অনুভব করতে বলছেন। এই যে মহামন্ত্র হরে কৃষ্ণ বলে যে মহামন্ত্র লক্ষ্যবার দৈনিক জপ করতে হচ্ছে, এটি বিপ্রলম্ব মন্ত্র, সম্ভব মন্ত্র নয়। হরে কৃষ্ণ হরে রাধা বলছে, হরা শব্দে রাধা, হে রাধে হে রাধে হে কৃষ্ণ, উচ্চস্বরে ডেকে বলা হচ্ছে, অর্থাৎ নিকটে নাই চেঁচিয়ে ডাকছি। নিকটে নাই তাকে চেঁচিয়ে ডাকছি, হরে কৃষ্ণ 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 খুব করে চেঁচিয়ে ডাকছি। এই বিপ্রলম্ব মন্ত্র সম্ভব মন্ত্র নয়, বিপ্রলম্ব ভাব শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু প্রথম থেকে প্রারম্ভিক দীক্ষা ক্ষেত্রে। গুরু করতে গিয়ে বক্তব্যদের চক্ষু নামগুরু দীক্ষাগুরু শিক্ষাগুরু ভজনগুরু প্রত্যেক গুরুরই কর্তব্য বিপ্রলম্ব শিক্ষা দেওয়া। আমার হরিভজন হচ্ছে না, হরিভজনটা করা উচিত আমি পাচ্ছি না, এই অনুভব করছি শিক্ষা দেওয়া, সেই অভাব অনুভবের থেকেই মুক্তি লাভ হয়ে থাকে।
সংসারের মায়া তার ভিতরে প্রবেশ করতে পারে না, কিন্তু তুই পারবে না। আমরা এইখানে একটি আদর্শ লক্ষ্য করি, আপনারা হয়তো সেটা শুনে আশ্চর্য মনে করবেন, একটি চমৎকার আদর্শ এদের বাড়িতে আছে। কৃষ্ণগোপাল বাবু তার পিতাও মারা গেছেন, বছর বছর পিতৃশ্রান্ত করে কর্মী হত, তা না করে বৈষ্ণবের বিরহ উৎসব করে। শাস্ত্রী আছে, পিতা ন শস্যাত স্বজনী ন শস্যাত জননী ন শস্যাত, পিতা কিছু করতে পারবে না, জননী কিছু করতে পারবে না, বৈষ্ণব মহাপুরুষরা করতে পারবে। পিতা অনন্ত কোটি জন্ম পিতা পেয়েছি, বিশ্ব সৃষ্টির প্রথম থেকে আজ পর্যন্ত কতবার জন্ম হয়েছে তার ঠিক নেই, প্রত্যেক জন্মে কি পিতা মাতা পাওয়া গেছে, আবারও কত জন্ম পিতা মাতা পাব। কিন্তু বৈষ্ণব মহাপুরুষ দুর্লভ, অতি দুর্লভ, লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবানকে মানুষমর্থলমিত্রমতীর দুর্গঙ্গ যাতে তমতে নপতে নমিত্র যাব বিশ্ব সায় বিষয় খলু সর্বদা। অনন্ত কোটি জন্ম এরকম কেটে গেছে, এবার মানুষ হয়েছি কেবলমাত্র পিতামাতার সেবা করে, ভাই বন্ধুর সেবা করে, গ্রামবাসী দেশবাসীর সেবা করে, ভারতবাসীর সেবা করে, লন্ডনের শত্রু হয়ে এ আমাদের লাভ কিছু নেই। ইহ জন্ম এই জন্মে যেমন বিষয় পেয়েছি, এরকম বিষয় মরে গেলে আবার জন্ম নেব সে সময় পাব, বিষয় খুবই সর্বদাচ্ছে। আর বিষয়টা খোলো নিশ্চিত সর্বতা সর্বজন্মেটি আমরা লাভ করব, কোন জন্ম বাদ যাবে। কিন্তু এই মনুষ্য জন্মটা পরমার্থ দা, পরমার্থ লাভ করবার জন্য এই মনুষ্য জন্ম পেয়েছি। আমরা সেই পরমার্থ লাভ করবার জন্য বৈষ্ণব সেবা করব, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, কে নিস্তার নিয়েছে বৈষ্ণব সেবা না করে। খুজুরি যে তার উদাহরণ ভাই, যদি কেউ আপনারা নিরঞ্জন মহাপুরুষের বা সন্ন্যাসীদের এরকম বড় বড় পান তাহলে দেখবেন তার প্রকৃত মঙ্গল হয়নি। বৈষ্ণব এক কোটি দেশবাসীর আহার যুগিয়ে যায় যে ফল না হয়, একটু বৈষ্ণবের পা ধুয়ে দিলে তার অনন্ত মধ্যে ফল বেশি পাওয়া যায়, তার পৃষ্ঠের জলটায় গিয়ে দিলে তার চেয়ে অনেক বেশি ফল পাওয়া যায়। ভারতবর্ষে 40 কোটি লোক, আমি যদি ক্ষমতা থাকে 40 কোটি লোকে নিই, আহার বিহার সমস্ত জোগাড় করে দেব, বহু পুণ্য অর্জন করব, আমি দেশের সম্রাট হয়ে সব রক্ষা করব, তার চেয়ে আমি চোখের জল দিয়ে বৈষ্ণবের পা ধুয়ে দেব। বৈষ্ণব পেচ্ছাপ করতে গেলে তার ঘটিটা এগিয়ে দেব, পেচ্ছাপের জল এগিয়ে দেব। অনন্ত গুণে তফাত, তা না ওই যে সাধারণ পুণ্যকাজ, ওই পুণ্যের ফল শুভ নয়, অনন্ত নয়, নিত্য নয়, পুনঃপুন ঘুরে আসতে হয়। গীতা আমাদেরকে সেটি বলে দিয়েছেন, আপনারা প্রত্যেকের ঘরে ঘরে গীতা পুজেন, পুজো পূজিত হয়। গীতার মধ্যে পরিষ্কার লেখা আছে, ক্ষীণে পুণ্যে মত্ত লোক মিশন্তি, পুণ্য ক্ষয় হয়ে গেল পর আবার এই জগতে আসতে, মাংস কুকুর বিড়াল হয়ে জন্মগ্রহণ করি। কুকুর বিড়াল হলো মা বাবাকে, পশুপক্ষী কীট পতঙ্গেরও মা বাবাকে, মা বাবার অভাব কি? এখন মা বাবাকে পেয়েছি, বাবা যদি পুণ্যার্থ হয় তিনি সর্গে চলে যাবেন, আর আমি যদি পাপার্থ হই তো নরকে চলে যাব। তখন আর বাবা দেখা পাবো না, বাবা বাবা করে ডাকলে সারা দেবে না, বলে আমি পরায়ণ গেলাম সর্গে গেলাম, তুই নরকে থাক, তুই চেকেস করে তোর কাছে যাব না। বহু পিতা লাভ করে আমরা এসেছি, এখন আর বিচার সেবা করি আমাদের সর্বস্ব হয়ে যাবে, এই বিচার করা বুদ্ধিমানের লোক। শাস্ত্রীয় এবং কথা অনেক আছে, অনেক জায়গায় আছে, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতাই পরমাণ তপ, শাস্ত্রীর প্রমাণ আপনারা ধরবেন আমাকে, তবে এইরকম তো বলছে শাস্ত্রে, বলছে ভাই আমরাও মানি স্বীকার করি, পিতা ধর্ম পিতা স্বর্গ পিতাহীন পরমাণ তপ তো ঠিক কথা, সেই জন্যই তো লোক বিচার করছে না, ঘুরে বেড়ায় পিতা পিতা করে। এই বিচার যে হচ্ছে, কিন্তু আবার অন্য পক্ষে আবার উপনিষদের বিচার আছে, অন্যত্র শাস্ত্রের প্রমাণ আছে, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়াছি, কি করবেন কোনটা মানবেন? পিতা ধর্ম পিতা স্বর্গ, পিতাকে তো স্বর্গ বলেছে, আবার জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়াছি, তাহলে বাবা চিয়ে বড় হয়ে গেলেন দেশ এবং জননী। এবং লৌকিক জগতে ব্যবহার জগতে বিশৃঙ্খলতা না হয়, চিত্তের শোধন হয়, এই জন্য আছে একদিকে পিতা স্বর্গ, আর একদিকে মাতা স্বর্গাদপি করিয়াছি। এখানে যেমন মায়ের পুরা প্রাধান্য দিয়েছেন স্বর্গাদপি করিয়াছি, আবার আরেক জায়গায় বলা আছে যে দেখো ভগবানের সেবা যেখানে সেখানে এর কিছু দাম নেই, কেন? স্বয়ং ভগবান পরশুরাম রূপে জন্মগ্রহণ করেছিলেন, দশাবতার স্তোত্র প্রভৃতি কীর্তন হয় আপনারা হিন্দু মাত্রেই জানেন, তার মধ্যে পরশুরাম একজন ভগবান, তিনি পিতার আদেশে মাতাকে হত্যা করেছিলেন। একই শাস্ত্রের শিক্ষা, পিতা স্বর্গ মাতা স্বর্গাদপি করিয়াছি, স্বর্গের চেয়েও বড় অর্থাৎ বাবার চেয়েও বড়, আবার আলাই বাবার আদেশে পরশুরাম মাতৃ হত্যা করল। কি শিক্ষা এতে? মহাপুরুষের শিক্ষা, শাস্ত্রের শিক্ষা, যে দেখো পার্থিব জগতে বাস করে এই সাংসারিক নীতি দুর্নীতির মধ্যে আনন্দ থেকে জীবনটাকে নষ্ট করল, নষ্ট হয়ে যাবে জীবন। মনুষ্য জন্ম 84 লক্ষ জন্ম, 80 লক্ষ জন্মের পর মনুষ্য হয়েছে। 84-80 লক্ষ বার পিতা মাতা হয়ে এসেছি, এখন মানুষের পিতা মাতা হয়েছি, এও 4 লক্ষ বার জন্ম হবে মানুষ। এই 4 লক্ষ বার পিতা মাতা পাবে, এর অভাব হবে না। কিন্তু বিষ্ণু সেবা, ভগবানের সেবা, কৃষ্ণ ভক্তি, ভগবানের সেবার জন্য এই জিনিস সর্বত হবে। সীতানুশস্যাত জননী ন শস্যাত, শাস্ত্রের কথা। শঙ্করাচার্যের শ্লোক আছে, খনন্য সজ্জন না, শঙ্করাচার্যের শ্লোক মহাবুদ্ধের মধ্যে, কাতবকান্তা কষ্টে পুত্র, কাতবকান্তা কষ্টে পুত্র, কে তোমার স্ত্রী, কে তোমার পুত্র, কে তোমার মাতা, কে তোমার পিতা। আমাদের ভারতীয় সমস্ত আচার্যগণ এই বিষয়ে একমত, কারোর সঙ্গে মতভেদ, যার সঙ্গে মতভেদ হয় বলে মনে হয় তাকে বুঝতে হবে যে লোকটা হিন্দু না, এক নয় মুসলমান, না হয় খ্রিস্টান, না হয় বৌদ্ধ। গীতায় অর্জুনকে কৃষ্ণ শিক্ষা দিয়েছেন যে তোমার আত্মীয় স্বজন সব পরিত্যাগ করো, আমি যা বলি চাই শোন। মানতে বোঝে প্রবর্ধনকে মারাবে চান তরুণ থেকে, আপনারা প্রত্যক্ষ উদাহরণ দেবেন কে পিতা মাতার সেবা করে মুক্তি লাভ করেছে, কোন উদাহরণ নাই। খুব টেনে তুমি না হয় স্বর্গের রাস্তায় যাবে, সর্বাপেক্ষা হরি গুরু বৈষ্ণব, এই মনুষ্য জীবনের প্রধান কর্তব্য। হরি সেবা করো, গুরু সেবা করো, বৈষ্ণব সেবা, হরিগুরু বৈষ্ণব সেবা আর মনুষ্য সেবা এক না। মানুষের মতন চেহারা দেখলেই সে মানুষ হয় তা হয় না। নরপশু আপনারা ব্যবহার করেন কথায়, এরকম নরপশু, মানুষের মতন চেহারা কিন্তু পশুর ব্যবহার। এই লোকটা যেন দেবতা, এই লোকটা বেশ মানুষের মতন মানুষ, এই তারতম্যমূলক কথাগুলো আপনারা পারা যায় এখনো ব্যবহার করেন। আজকাল অসুরগণের একটা ধর্ম প্রচার আরম্ভ হয়েছে, একটা আসুরিক ধর্ম আমাদের দেশে আজকাল চলছে, সব ধর্ম বাদ দিয়ে ওই আসুরিক ধর্ম জাগরণ করো, অসুর জন্ম কোন হও, অসুররা যা করে তোমরাও তাই করো, মারো কাটো খাও, মাছ মাংস পেঁয়াজ রসুন এসব খাও। আজকাল যেমন একটা গোবরের আন্দোলন চলছে, এক পক্ষ বলছেন যে না গরু কাটো, গরু কাটতে হবে, আরাম বলছেন যে না গরু খেটো না, মহাপাপ। যে দল বলছে যে গরু খেটো না, তারা বলছে যে গরু না খেটলে হবে কেন, গরুর সংখ্যা এত বৃদ্ধি হয়ে যাচ্ছে, গরু রাখবার জায়গা হবে না, কোথায় গরু রাখবার জায়গা হবে, আমরা জায়গা যা গরু রাখবার জায়গা হবে ভাবছি, বাংলাদেশের হলের মধ্যে গিয়ে থেকে দেব, গরু রাখবার জায়গা হবে, তোমরা গরু খেটো না, যারা ধর্ম বিশ্বাস করে না তাদের বাড়িতে নিয়ে গেছে দেব। এই সমস্ত আসল শিক্ষা কুশিক্ষা ভারতবর্ষের মধ্যে প্রবেশ করছে পার্থক্য দেশ বিলটি ধারণা, এগুলো আমাদের দেশের ধারণা নয়। ভারতের বাইরে চিন্তা চল মক্কার থেকে আসছে, লন্ডন থেকে আসছে। তা আপনারা দেশ থেকে যদি রক্ষা করতে চান এখন থেকে সাবধান হবেন, ছেলে বাবা মার কথা শোনে না, ছাত্ররা মাতৃদের কথা শোনে না। এখন থেকে যদি সাবধান না হন, সব ভগবানের অনুকূলে চিত্তবৃত্তি না করেন, ঈশ্বর আমাদের বিপদ থেকে রক্ষা করবে। বিপদকে মধুসূদন বিপদ উপস্থিত হলেই মধুসূদনের আশ্রয় নিতে হয়। আমাদের এই বর্তমান বিপদ সব বিষয় কন্ট্রোল, এই এই সময়কে আমরা ঈশ্বরের অনুগ্রহ যদি লাভ করতে পারি আমাদের বিপদগুলো সব কেটে যায়। আপনারা মনে করতে পারেন যে ভগবানের নাম করলেই কি সব বিচার বিপদ চলে যাবে? যাবে। এই হোমিওপ্যাথি ডাক্তাররা লাখ যায় ইলিউশন ও ঔষধ দেয়, মাদার টিচার নয়, সিক্স এক্স বা থার্টি এক্স বা টু হান্ড্রেড থাউজেন্ড এও নয়, দশ হাজার নয়, লাখ যায় ইলিউশন। লাখ যায় ইলিউশন মানে কি? এক লক্ষ নয়, অনেক ভাগ। প্রথম দশ ভাগ সেই তার এক ভাগ নিয়ে, তার হাজার ভাগ, তার নিয়ে দশ হাজার ভাগ, তারপরে এক লক্ষ ভাগ। একটু ওষুধ আছে কি নাই তা বোঝা যাবে। একরকম উইদাউট মেডিসিন, তাকে বিরাট বিরাট ব্যায়াম সারিয়ে দিচ্ছে, ভয়ানক কঠিন ব্যায়াম, দশ লক্ষ ধরে ভুগছি, বহু ডাক্তার ফেল হয়ে গেছে, এক লাখ দেয় রসুনের ওষুধ এক ফোটা সেরে গেল সব। লাইক ডাইলিউশনের ওষুধে যদি বিরাট দশ বিশ বছরের ব্যায়াম সারে, এটা তো প্রত্যক্ষ দেখা যাচ্ছে। সেই রকম হরিনাম উপাসনা করতে করতে কম লাগে, মুখ দিয়ে হরে কিছু করলাম, ওটার পরিশ্রম কি মারায়, কিন্তু সব আমাদের দুঃখ দুঃখ সবই বলে যাবে। এটা লাভ ডাইলিউশনের উপরে আপনারা একটা কিছু করে কমে একটা কিছু করলাম, এই না হলে যেন শান্তি পান না, না করেই যদি শান্তি পান তো নেবেন না কেন? আজকাল এক ধোয়া উঠেছে সব এক, যে যা করুক সব এক, বাবা এক, মা এক, ছেলে এক, সবই এক। এই চব্বিশ পরগনার একটি স্কুলের হেডমাস্টার নবদ্বীপে ওখানে গিয়েছি, তিনি খুব ভালো উপনিষদ পড়া বৈজ্ঞানিক লোক, তিনি এসেই আমার কাছে বলছেন যে আমি একটু দার্শনিক আলোচনা করতে চাই আপনার সঙ্গে, আপনার এটা বেদান্ত সমিতি, আপনি বেদান্ত সমিতির থেকে এসেছেন, একটা দার্শনিক আলোচনা করতে চাই। হ্যাঁ করুন, দার্শনিক আলোচনা করবেন ইয়েতে, তা ইয়ে আপনি কোন দর্শন আলোচনা করবেন? কোন দর্শন বলছেন কেন? সবই তো এক, সবই এক। আমরা সবই এক মানে আমি দেখলাম লোকটার অ্যাটিটিউড হল না, নাস্তিক গোচের লোক, অদ্বৈতবাদী, সব এক। আমি বলি এক কি, এক কাকে বলে, কোনটার নাম এক? আপনি তো স্কুল মাস্টার, আপনি এক ছেলেদের সেখান কি একটা মিথ্যা কথা সেখান কেন ছেলেদের? ওরা একটা মিথ্যা কথা, আর বলে কিছু নেই পৃথিবীতে, তবে আমি আপনি বলেন এক মিথ্যা কথা শেখাচ্ছেন কেন? আমি গণিত শাস্ত্রের বিচার আমি পরে বলব, আপনি এখন বলছেন যে সবই এক, বাবা ছেলে এক, হ্যাঁ এক বলে আপনি ছেলে তো না, আপনার বাবা মরে গেছে বলে আমার মরে গেছে, আপনি বাবা তো বলে আপনার ছেলে আছে, হ্যাঁ আপনার ছেলে আর আপনি এক, হ্যাঁ এক, তা আপনি যদি মরে যান তো আপনার জায়গায় আপনার ছেলে বললে মাকে বলে দিয়ে যাবেন বলে আমি মরে গেলে দিয়ে যাচ্ছি তোমার সঙ্গে থাকবে, হ্যাঁ আপনি এরকম অশ্লীল কথা বলেন, বললে আপনি বলেন অশ্লীল আমি বলে দিই, বাবার ছেলে যদি এক হয় তা বাবা মরে গেলে ছেলে ওখানে ভর্তি হয়ে যাবে বসি, আপনার আবেন কি কেন আকাঙ্ক্ষ বুক বলেন মুখটাকে গোবরদল দিয়ে ধুয়ে দিন, যারা সব এক এক বলে তাদের মুখটা গোবরদল দিয়ে ধুয়ে দেবে, স্মৃতি শাস্ত্রে আছে আত্মবর্ত জায়গীর পুত্র যুক্তিতর্ক দিলে বেরুবে আমি পুত্র নিজের মতন আত্মবত জায়গীর পুত্র বাবার মতো ছেলের চেহারা হয় এ তো হয় এক, তা মার সঙ্গে সমান ব্যবহার করবে কথা বললেই তার মোড়ক হবে সঙ্গে সঙ্গে, তা কার মূলে বিচার অমনি বলে এক, যত প্রাসঙ্গের রাজত্ব প্রাসঙ্গ দার্শনিকগণ নাস্তিকগণ কলিকাল অত্যন্ত প্রমাণ হয়ে পড়ে সব সমান সব এক, এইরকম কথা যে বলবে তখনই তার মুখ থেকে গোবর দল দিয়ে দিয়ে কেন লজ্জা করেন আপনাকে ভূমা বলেন না মুক্ত কথা বলেন কেন মুক্ত কথা বলেন
বহুশ্যাম
আছে আমি সে কথা
হ্যাঁ
শুনুন না না এইসব আপনি একসব ব্রহ্মস্বরূপ না আগে লেগে বলে ব্রহ্মস্বরূপ নয় তাকে বলে ব্রহ্ম ব্রহ্ম জানেন না আপনি আপনি বলছেন যে ব্রহ্ম হয় সব ব্রহ্ম ব্রহ্ম আমি কথা না শুনি ওখানে শুনেছেন কিছু ব্রহ্ম আর ব্রহ্মের শরীর সঙ্গে কথাচ্ছি ব্রহ্ম আর ব্রহ্মের শরীর বলতে কথাচ্ছি শাস্ত্র কিছু ফেলেছে মুখে বলছি এক কখন তুমি যেখানে নাই আমার মনে হয় বলছে হাজার আমি বলছি এক কারো হাতে টাকা আছে এক হাজার টাকা সে বলছে আমার এক পয়সাও নাই সে মুখে কথা বলছে আর যদি বলে যে আমার এক টাকা আছে সে মুখে কথা বলছে আর একশো টাকার একখানা লোক হাতে নিয়ে যদি বলছে যে আমার এই একখানা লোক এর মধ্যে একশো টাকা নাই সে মুখে কথা বলছে ওই একশো টাকার মুখখানার মুরগি কাগজ একখানা আছে কিন্তু ওর মধ্যে একশো টাকা সে কেউ যদি বলেন যে না এক সে মুখে কথা তার মুখটা ভুলিয়ে দিতে হবে এই যে বলছেন যে সব ব্রহ্ম এজন্য যে আমরা অন্তত পাঁচশো লোক ভালো আছেন তাহলে পাঁচশো ব্রহ্ম আছে
তাহলে একজনের কোথায় হয়? আর তার মধ্যে আমিও একজন। আর যদি এক পরস্পর একের মধ্যে বিরোধ হয়, আমিও এক, তুমিও এক, চোখের কেন? তুমিও কেন আমিও চাই, চোখের কেন? সমাজে স্বাধীন বস্তু তার সঙ্গে চটা উচিত না, রাজা উচিত না। তোমাদের নাস্তিকতা জিনিসটা গাছ জোরে চাটিয়ে দিতে চান, প্রাসঙ্গিকতা তাকে বলে যাবে। হিন্দু ধর্মের পুরাঙ্গার প্রসঙ্গ চুক্তি ব্যক্তি ব্যক্তির পরিচয় ঈশ্বর নাই, সব এক খেয়ালি খেয়ালি ভ্রমণ করি জগৎ চলে। আমরা পৃথিবীর সর্বত্র ভ্রমণ করি, আমরা শাস্ত্রে নিয়ে লড়াই করি, খেয়ালি খেয়ালি কোনো ভাব যাবে শাস্ত্রে নিয়ে আসুন, বিচার করুন, বস্তুতে আসি, কিন্তু সর্বত্র আমাদের নয়, সর্বত্র কথা আলোচনা করি। মহাপ্রভু সব জায়গায় এই কথা বলেছেন, আমি মহাপ্রভু সমস্ত কথা বলেছেন, সব এক কেউ মানে না। আমি প্রথমে এমন সময়ে সৌর জায়গার মুক্তিতে দিয়েছিলাম, সেখানে একটা নাস্তিক চিন্তা সুখ পৃথিবীতে চলে গেল। তারা বলছে সব সমান, সব এক, সব সমান, সব এক, এটা নাস্তিকরা বলে। তো ধর্ম সম্প্রদায়ের মৃত্যুকে যদি কথা বলে তাহলে বুঝতে হবে যে এরা নাস্তিক, পরিষ্কার এদের কোনো কথা শোনা হবে। আমি যখন বললাম যে তারা বলছে যে ভেটি একটা ভগবান, ভেটি একটা ভগবান, আমি বললাম যে ভেটি ভগবান না, ভেটিটাকে পা দিয়ে লাতি মেরে যে ভিটটা তোমরা চিরে বাঁধে বা ধানটা লাগবে করে সে ভগবান। ভেটিকে যদি কেউ ভগবান বলে তার থেকে তাকে পা দিয়ে লাতি মেরে মেরে ধানের থেকে চাল আদায় করছে সে বড় ভগবান হোক। আমি প্রচার করব ভেটির থেকে যে ধান বই করে যে নিয়ে রাজিটা করে তারা ভগবান, ভেটিটা ভগবান না। এই যদি দুটো মত প্রচার হতে থাকে যদি দিয়ে হয় তাহলে তারা কি বলতে পারবেন যে এই সব মত এক, সব এক, সব সমান বলতে পারবে? কাজে ধোকা দেওয়া কথা, প্রবঞ্চনামূলক কথা, এবং প্রবিষ্ট যারা তাদের সঙ্গে ওটা ভালো লাগে ওদের কাছে কথা বলা হয়। বিশাল মধ্যে প্রথমে সারা সমাজেই তো পরিত্যাগ করে, সমাজের মধ্যে পরিত্যাগ করে কেউ করার যোগাযোগ নেই। সবই আসতেছে ধর্ম করার দরকার, আমি চুরি করি কেউ ডাকাতি করি কেউ চাই, দান করি সে চাই, এক কথা যে দাঁতা আর যে কেউ এটা ভুল না। ষষ্ঠ আসেন বিদ্যা আর এমনি ক্লাসের বিদ্যা সারা মানে মূর্খের মানুষ পিছিয়ে না আসছি ওই ধুয়ে ঘুরতে কথা একই যদি মন্য হয় তো দ্বিতীয়টা কি, দ্বিতীয়টাকে নাস্তি বলা হয়।